ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল যেমন ঘোষণা করলেন, তার ঘোষণাটাই শোনা যাক।
I have determined that it is time to officially recognize Jerusalem as the capital of Israel.
প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বললেন যে তিনি আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, তিনি এটাও বললেন যে অন্যান্য প্রেসিডেন্টরা, পূর্বেকার প্রেসিডেন্টরা, তারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা করবেন, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছেন, তিনি সেটা করলেন।
এই প্রক্রিয়া আসলে ২০ বছর ২১ বছর ধরে চলছে। ১৯৯৫ সাল থেকেই তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের এম্বাসি এই জেরুজালেমে সরানোর জন্য জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার চেষ্টা চলছিল, কিন্তু এখন সফলভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতে পারলেন সেটি।
ডক্টর আহমেদ, আপনি এ বিষয়ে একটু মূল্যায়ন করুন।
হ্যাঁ, সেলিম হোসেন ঠিকই বলছিলেন। আপনার ১৯৯৫ সালে মার্কিন কংগ্রেসে একটি আইন পাশ হয়েছিল, সেই আইনের বলে তখন বলা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজধানী রয়েছে সেটা তেলাবিব থেকে জেরুজালেমে হস্তান্তর করবার ব্যাপারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন নির্বাচনের সময়, এবং তিনি যে বিভিন্ন সাবেক প্রেসিডেন্টদেরকে দোষারোপ করছিলেন যে এই আইনটি বাস্তবায়ন না করতে পারবার জন্য। আমরা যেটা দেখেছি যে আপনার প্রতি ৬ মাস অন্তর, সে ১৯৯৫ সাল থেকে প্রেসিডেন্ট ক্লিন্টন, প্রেসিডেন্ট বুশ এবং ওবামা সে আইনটাকে এক ধরনের আইনটাকে বাইপাস করবার চেষ্টা করেছিলেন।
ওয়েভারটা ওনারা সবসময় স্বাক্ষর করতেন,
কিন্তু এখন যদি আমরা দেখি যে আসলে যে মূল প্রশ্ন সেটা নয়, আইন বাস্তবায়ন করতে পারছেন কি পারছেন সেটা নয়, মূল প্রশ্ন হচ্ছে যে তেল আবিব থেকে জেরুজালেমে রাজধানী স্থানান্তর করবার যে স্বীকৃতি, সে স্বীকৃতির ফলটা কি দাঁড়াচ্ছে আঞ্চলিক রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে। এবং আমরা যদি একটু জেরুজালেমের ইতিহাস, আমার যদি একটু সময় দেন তাহলে আমি যদি একটু জেরুজালেম ইতিহাসটা যদি আমরা দেখি, ১৯৪৭ সালে যখন জেরুজালেম কে আপনার একটা ইন্টারন্যাশনাল সিটি হিসেবে রিকগনাইজ করেই কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম ১৯৪৯ সালে যে আরব ইসরায়েল যুদ্ধ, সে আরব ইসরায়েল যুদ্ধের ফলে জেরুজালেমের পশ্চিম অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে এবং পূর্ব অংশের নিয়ন্ত্রণ ছিল সে সময় আপনার জর্ডানের হাতে। পরবর্তীতে আমরা যেটা দেখি যে ১৯৬৭ সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়, সে যুদ্ধের পরে আমরা দেখলাম যে সে পূর্ব অংশ ইসরায়েল তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এবং পরবর্তীতে ১৯৮০ সালে ইসরায়েল একটি আইন পাস করে সেখানে জেরুজালেমকে আপনার একটা ইসরায়েলের ইউনাইটেড ক্যাপিটাল অফ ইসরায়েল তারা বলার চেষ্টা করে। কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়ে গিয়েছে আজকে যে দুই রাষ্ট্র যে সমাধান, সেই দুই রাষ্ট্র সমাধান যে অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটো রাষ্ট্রই থাকবে, সেই দুটি রাষ্ট্রে কিন্তু পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করেই কিন্তু এই সমাধানটা চিন্তা করা হয়েছে। ফলে আজকে জেরুজালেমকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকার করে নিচ্ছে, ফলে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে শান্তি প্রক্রিয়া, যেটা এগিয়ে গিয়েছিল, সেই শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এটি একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন অনেকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী, এই ঘোষণার পর পর তার প্রতিক্রিয়া আপনাদের একটু শোনাই।
I call on all countries that seek peace to join the United States in recognizing Jerusalem as Israel's capital and to move their embassies here.
এই পিস শব্দটির কথা ডক্টর ইফতেখার আহমেদ আপনি বললেন যে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হবে, কিন্তু নেতানিয়াহু বললেন যে শান্তির জন্য, শান্তির পক্ষে যারা কাজ করবেন তারা এই সিদ্ধান্ত মেনে নেবেন, এবং ইসরায়েলের যেসব বিদেশি দূতাবাস বিভিন্ন স্থানে আছে তেল আবিবে বিশেষ করে, সেগুলো জেরুজালেমে সরানোর প্রক্রিয়া শুরু করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এই প্রক্রিয়া আমার ধারণা অত্যন্ত দীর্ঘ, কারণ একটি জায়গা থেকে আরেকটি জায়গা স্থানান্তর করা এটা শুধুমাত্র আইনি প্রক্রিয়া নয়, এখানে কিছু ফিজিক্যাল কাজকর্ম রয়েছে, কনস্ট্রাকশনের ব্যাপার সব রয়েছে।
ওয়েভার যেটা ছিল সেটা কিন্তু সে ব্যাপারেই ছিল, যতক্ষণ না তারা সময় মতো সময় উপযোগী ভাবে সেই অন্য তেল আবিবে যেতে জেরুজালেমে যেতে পারবে, ততক্ষণ কিন্তু প্রেসিডেন্টরা সে কারণেই সেই ওয়েভারটা স্বাক্ষর দিয়েছেন, তাই না ডক্টর ইফতেখার আহমেদ?
আমরা যেটা দেখেছি এই মুহূর্তে আপনার 86টি রাষ্ট্রের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং 86টি রাষ্ট্রের এমবিসি রয়েছে ইসরায়েলে এবং সবগুলি এমবিসি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সবগুলি কিন্তু এই মুহূর্তে তেল আবিবে।
তেল আবিবে জি।
তাহলে আমরা যেটা একটা প্রশ্ন আসতে পারে যে কখনো কি জেরুজালেমের কোন রাজধানী ছিল কিনা। আমরা দেখেছি 80-এর দশকে নেদারল্যান্ডস এবং পরবর্তীতে এল সালভাদর এবং কোস্টারিকা তারা একসময় জেরুজালেমে আপনার এমবিসি মুভ করেছিল কিন্তু পরবর্তীতে তারা কিন্তু সেরকম আবার জেরুজালেম থেকে সরে আসে, সরে এসে আপনার তেল আবিবে চলে আসে। এবং জেরুজালেমে যেটা রয়েছে কয়েকটি দেশের আপনার শুধু কনসুলেট রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কনসুলেট রয়েছে এবং সেটা হচ্ছে জেরুজালেমের পশ্চিম দিকে, আর জেরুজালেমের পূর্ব দিকে রয়েছে ব্রিটেন এবং ফ্রান্সের কনসুলেট। কিন্তু এই দুটো কনসুলেট কাজ করে মূলত প্যালেস্টাইনের বিষয়গুলোকে নিয়ে আর কি। তো তার ফলে আপনি যে জিনিসটা যে বিষয়টা বললেন যে এই যে এমবেসি যে আপনার মানে মুভ করানো এটি কিন্তু একটি যথেষ্ট জটিল প্রক্রিয়া। এর মধ্যে তুরস্ক একটি কথা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তুরস্ক আপনার ইসরায়েলের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটা ছিন্ন করার কথা ভাববে। এখনো সেটা করবে কিনা আমরা সেটা জানি না, কিন্তু এই ঘোষণাটি তারা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সুতরাং সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি সেখানে উদ্ভব হচ্ছে এবং ইসরায়েল প্যালেস্টাইন সবচেয়ে বড় কথাটি বলেছে কিন্তু প্যালেস্টাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, এবং প্যালেস্টাইন বলতে চাচ্ছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই মুভটা করে অর্থাৎ স্বীকৃতি দেয় তাহলে তারা কিন্তু ইসরায়েলকে যে স্বীকৃতি দিয়েছে প্যালেস্টাইনের পক্ষ থেকে সে স্বীকৃতি তারা প্রত্যাহার করে নিবে এবং সমস্ত চুক্তি তারা থেকে তারা সরে আসবে। সুতরাং এটি একটি জটিল মধ্যপ্রাচ্যের রাজনীতির দিকে ইঙ্গিত করছে আগামী দিনগুলোতে।
আচ্ছা, তুরস্কের কথা যেহেতু উল্লেখ করলেন ডক্টর ইফতেখার, আমরা কি
তুরস্কের রেচেপ তাইয়াপ এরদোয়ানের কণ্ঠে সেটি শুনি।
Hiç kimsenin kişisel hevesleri uğruna milyarlarca insanın kaderiyle oynamaya hakkı yoktur. Böylesi bir adım sadece terör örgütlerinin ekmeğine...
Turoşker bhashay tini jehetu ingrejite bolenni er mul boktobbo hocche je eta niye khelar odhikar karonei lokkho lokkho koti koti manusher jiboner shanti nirapotta kopal niye khelar odhikar karonei tini etike bolechen je byaktigoto সদিচ্ছা বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যেই এই রাজধানী হস্তান্তরের ঘোষণাটি এসেছে এবং এটি মূলত সন্ত্রাসী সংগঠনের জন্য সুবিধাজনক হবে।
আমরা অনেক দিন ধরেই কিন্তু নাম শুনে আসছি সায়েব এরেকাতের, যিনি পিএলওর এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি জেনারেল, তার কণ্ঠে তার বক্তব্য শোনা যাক।
This step is prejudging, dictating, closing doors for negotiations, and I think President Trump tonight disqualified the United States of America to play any role in any peace process.
তিনি যেমন বলছিলেন যে শান্তি আলোচনা দর কষাকষির এটার পথটা বন্ধ করে দিলেন, তাই না?
আর এবং এটি মানে প্রিজাজড ডিকটেটিং এবং নেগোসিয়েশনের সকল রকম দরজা বন্ধ করে দিয়েছে, এই কথাই তিনি বলছেন।
আর যেটা বেশ মনে হচ্ছে যে তিনি বললেন যে এখন আর যুক্তরাষ্ট্র কোন যেহেতু এক পক্ষ নিয়ে সে এই কাজটা করলো সেহেতু সে আর আলোচনায় এখন থাকতে পারবে না।
ডক্টর ইফতেখার কাছে যেতে পারি আমরা, শান্তি আলোচনার দরজা বন্ধ কি আসলে হলো নাকি শুরু হলো? দুই রকম মন্তব্য, এরদোয়ান যে কথা বললেন, নেতানিয়াহু যে কথা বললেন এবং এই এরকাত যে কথা বললেন, এর ভিতরে কিন্তু দুরকম বক্তব্য আছে। নেতানিয়াহু বলেছেন যে শান্তির পক্ষে যারা কাজ করবেন তাদের জন্য দরজা উন্মুক্ত হলো, আর এরা বলছেন যে দরজা বন্ধ হলো।
ডক্টর ইফতেখার,
দুটো বিষয়ই বোধ হয় বাস্তব। তার আগে আমরা একটু দেখি যে জেরুজালেমের আসলে জনসংখ্যা কত, জনসংখ্যা সেখানে রয়েছে এবং সেখানে জনসংখ্যার রূপটা কি ধরনের। জেরুজালেমে 8.5 লক্ষ লোক বসবাস করেন, এর মধ্যে কিন্তু 37% হচ্ছেন আরব বা ফিলিস্তিনি এবং 61% হচ্ছেন আপনার ইহুদি, এবং এই 37% আরবের মধ্যে 96% হচ্ছে মুসলিম ফিলিস্তিনি বা মুসলিম আরব। এবং আমরা যেটা দেখি যে জেরুজালেমে যে আপনার পশ্চিম দিকে বসবাস করছে মূলত ইহুদি জনগোষ্ঠী এবং পূর্ব দিকে আপনার আরব জনগোষ্ঠী, যদিও কিছু মিক্সড নেইবারহুড সেখানে রয়েছে। এখন এই ধরনের একটি অবস্থায় এতদিন, এবং জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ শহর, এটি কিন্তু মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ সেখানে অবস্থিত এবং পাশাপাশি কিন্তু ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র স্থান কিন্তু সেই জায়গাটিতেই রয়েছে।
বলা হয় প্রধান তিনটি ধর্মেরই তীর্থস্থান হচ্ছে জেরুজালেম।
সেটাই, এবং তিনটি ধর্ম অনুসারীরা সেই বিষয়টাকে আসলে শান্তিপূর্ণ ভাবে সমাধান করতে না পারার ক্ষেত্রে, বিশেষ করে আপনার আরব এবং কি বলে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সেই 47 সাল থেকেই সে নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু এক ধরনের যুদ্ধাবস্থায় বিরাজ করছে। তো মোটামুটি অনেকে যেটা মনে করছিলেন যে দুরাষ্ট্রের মধ্যে দিয়ে অনেকে একটা শান্তির সম্ভাবনা সেখানে দেখছিলেন এবং বহু বছর ধরে আলোচনা চলছে, কিন্তু অনেকে আবার বিষয়টা দেখতে চাচ্ছেন, বিশেষ করে এই ঘোষণার ফলে আপনার প্যালেস্টাইনের যে এই মুহূর্তে অবস্থান বা তুরস্ক বা কিছু কিছু আরব রাষ্ট্র বা ইরানও এই বিষয়টাতে নাখোশ, ফলে আপাতত হয়তো আলোচনা এবং শান্তি আলোচনার পথ কিছুটা হলেও বিঘ্নিত হবে বলেই আমার কাছে মনে হচ্ছে। কারণ অন্তত কিছুটা সময়ের জন্য হলো আপনার বিবদমান পক্ষগুলো, বিশেষ করে যারা এই ঘোষণাটিকে সমর্থন করেন না, তারা আলোচনার টেবিলে আসতে চাইবেন বলেই আমার কাছে মনে হয় না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কি বললেন এ সম্পর্কে শোনা যাক।
The president's very committed to the Middle East peace process. He has a team that he put in place almost immediately upon entering the White House. That team has been working very diligently on new approaches to the
Rex Tillerson আসলে যুক্তরাষ্ট্রে নেই, তিনি ব্রাসেলসে। ব্রাসেলসে থেকে এই মন্তব্য করেছেন যে শান্তির পক্ষে দরজা উন্মুক্ত হলো যে বলছিলেন নেতানিয়াহু, তার মতই তিনিও বলছেন যে এটি মিডল ইস্ট পিস পিস প্রসেসকে ত্বরান্বিত করবে এই প্রক্রিয়া। আর ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ যেভাবে বলছিলেন যে জেরুজালেম কি কারণে এত গুরুত্বপূর্ণ, কি কারণে জেরুজালেমকে রাজধানী করতে হবে, তার পক্ষে আপনি বললেন যে যেহেতু তিনটি ধর্মের তীর্থস্থান হিসেবে জেরুজালেমকে ধরা হয়, এই জন্য সকলেই চান জেরুজালেমই রাজধানী হোক। রেক্স টিলারসনের মন্তব্যের একটু বিশ্লেষণ যদি করেন ডক্টর সৈয়দ ইফতেখার।
টিলারসন যেটা আশা করছেন যে কারণ যে এটি শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে, কিন্তু যারা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু বিষয়টাকে ভিন্নভাবে এই মুহূর্তে দেখছেন। কারণ এর ফলে যে আলাপ আলোচনা, কারণ এতদিন পর্যন্ত একটা কনসেনসাস মধ্যপ্রাচ্যে দাঁড়িয়েছিল যে পূর্ব জেরুজালেমকে প্যালেস্টাইনের রাজধানী করেই কিন্তু একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র করা হবে। এখন বর্তমান যে মার্কিন প্রশাসন, তারা দুই রাষ্ট্র যে নীতি, সেই দুই রাষ্ট্র নীতি সম্পর্কে মার্কিন প্রশাসনের অবস্থান কিন্তু খুব একটা পরিষ্কার নয়, এবং অনেকেই যে বিষয়টাকে দেখছেন এ ধরনের ঘোষণার ফলে হয়তো দুই রাষ্ট্র নীতি বাস্তবায়ন হয়তো সম্ভব হবে না, এটা অনেকে এই মুহূর্তে মনে করছেন। এবং দুই রাষ্ট্র নীতি যদি বাস্তবায়ন না করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আলোচনার যে পরিবেশ তৈরি হয়েছিল
সেটা
পরিবেশের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে অন্তত এই মুহূর্তে।
জ্যারেড কুশনার, যিনি প্রেসিডেন্টের একজন উপদেষ্টা এবং তার জামাতা, তার তিনি কি বললেন সেটা শোনা যাক।
The president's injected peace back into the discussions, and that's something we're very proud of because we do think it is achievable, and we think that there is a lot of reasons why this is a time why it should happen.
আচ্ছা, জ্যারেড কুশনার এবং রেক্স টিলারসনের মন্তব্য নিয়ে ডক্টর সাইদ ইফতেখারের কাছে আমার একটি প্রশ্ন। এই ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প দেওয়ার আগে আমরা জানি তিনি মধ্যপ্রাচ্য সফর করেছেন, রেক্স টিলারসন সফর করেছেন, জ্যারেড কুশনার বহুবার ইসরায়েল সফর করেছেন এই ঘোষণা আসার বেশ কয়েক মাস ধরে। তো সবকিছুর প্রেক্ষিতে তারা নিশ্চয়ই আরব রাষ্ট্রসমূহের সঙ্গে নানানভাবে আলাপ আলোচনা করে এই ঘোষণা দিয়েছেন, এবং তারা সকলেই বলছেন যে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে, আর এর বিরোধী পক্ষ বলছে হবে না। আপনার বিশ্লেষণ কি?
উনি এই বিষয়টা নিয়ে আরব রাষ্ট্রের সাথে কতটুকু আলাপ করেছেন এই সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই যে এই বিষয়টা নিয়ে উনার আলাপ করেছেন কিনা, কিন্তু এখন আমরা যে বিষয়টা দেখছি মধ্যপ্রাচ্যের যে জিওপলিটিক্যাল যে ডাইমেনশনটা আমরা দেখছি, যে মধ্যপ্রাচ্যের যে ব্যালেন্স অফ পাওয়ার, সেই ব্যালেন্স অফ পাওয়ার একটা শিফট আমরা খেয়াল করছি। একদিকে দেখছে যে ইরান মধ্যপ্রাচ্যে ক্রমশই একটি প্রভাবশালী রাষ্ট্র হয়ে উঠছে, এবং ইরান, ইরাক, সিরিয়া এবং হেজবুল্লাহর একটা এক্সিস তৈরি হচ্ছে। অন্যদিকে যেটা আমরা দেখছি যে সৌদি আরব চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে ইরানের যে ক্রমবর্ধমান প্রভাব, সে ক্রমবর্ধমান প্রভাবকে হ্রাস করবার জন্য, এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য যে রাষ্ট্রগুলি রয়েছে বা তাদের যে জোট রয়েছে এর পিছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপভুক্ত দেশগুলোর এক ধরনের সমর্থন আমরা দেখছি। পাশাপাশি আমরা ইরান কেন্দ্রিক যেটা আপনার যে ধরনের একটা মধ্যপ্রাচ্যের একটা মেরুকরণ হচ্ছে তার পিছনে কিন্তু রাশিয়ার এক ধরনের রোল দেখছে। সুতরাং আজকে যে জেরুজালেমের যে ঘোষণাটি আর কি, সেই জেরুজালেমের ঘোষণাটাও কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে একটা নতুন একটা রাজনৈতিক মেরুকরণ প্রক্রিয়া হচ্ছে, সেই মেরুকরণ প্রক্রিয়াকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং এই মেরুকরণ প্রক্রিয়ায় আমরা যারা, বিশেষত ইরান কেন্দ্রিক যে সমস্ত রাষ্ট্র, যদিও আমরা সেই জায়গাতে আমরা আজকে তুরস্ককেও আমরা দেখছি, যেটি এক সময় আপনার ন্যাটোভুক্ত দেশ ছিল, এখনো সেটা ন্যাটোভুক্ত দেশই রয়েছে, তুরস্ক ও আজকে বিভিন্ন কারণে, বিশেষ করে যে আপনার এরদোয়ানের বিরুদ্ধে যে একটা সামরিক অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানকে এরদোয়ান মনে করেন যে এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। বিশেষ করে সে ঘটনার পর থেকে আজকে আমরা দেখছি যে ইরানের সাথে তুরস্ক, ইরাক, এ সমস্ত রাষ্ট্র একটা মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র যে সমস্ত রাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যে, তাদের সিদ্ধান্তের একটা অপোজিট সিদ্ধান্ত নীতি তারা পছন্দ করছেন, এবং সাম্প্রতিককালে কাতার এই এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছে।
এই যে পোপ ফ্রান্সিস যে কথাগুলো বলেছেন এ ব্যাপারে, সেটা একটু শোনা যাক।
Per la situazione che si è creata negli ultimi giorni e nello stesso tempo
পোপের বক্তব্য বোঝা সকলের জন্য সহজ নয়, কারণ তিনি ইংরেজিতে বলেননি। তো তার মূল বক্তব্য হচ্ছে যে জেরুজালেমের এই ঘোষণার পরে যেন প্রতিক্রিয়া খুব বিরূপ না হয়, তার জন্য আলাপ আলোচনার ভিত্তিতে জাতিসংঘের যে নীতিমালা আছে সেটা মেনে যেন সমাধান করা হয়, এই আহ্বানই তিনি জানিয়েছেন। আর এর প্রতিক্রিয়া আমার মনে হয় ইউরোপ, এশিয়া সহ সারা বিশ্বের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে বলেছেন মুসলিম উম্মাকে এক হয়ে এই সমস্যার সমাধান করতে। তো সৈয়দ ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আমি আপনাকে যুক্তরাষ্ট্রে এই ঘোষণার পরে যে প্রতিক্রিয়া হয়েছে, বিশেষ করে মুসলমানদেরকে, মুসলমানদের মধ্যে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামে একটি সংগঠন আছে ওয়াশিংটন ভিত্তিক, এখানে তারা গতকালকেই একটি অনুষ্ঠান করেছেন, এবং সেই সংগঠনের প্রধান যিনি নিহাদ আওয়াদ, তার ছোট্ট করে তার বক্তব্যের কিছু অংশ শোনাই।
হি ইজ অ্যাপিজিং religious extremism here and abroad, and he has dealt a death blow to the prospects of peace in the region.
তিনি যে কথাটা বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ধর্মীয় উগ্রবাদীদের প্রতি তাদেরকেই খুশি করার জন্য এই কাজটা করেছেন, ডক্টর ইফতেখার আপনি কি বলেন?
না, প্রেসিডেন্ট ট্রাম্প ধর্মীয় উগ্রবাদীদের খুশি করবার জন্য এই কাজটা করেননি, কিন্তু যে বিষয়টা দাঁড়াচ্ছে যে জেরুজালেম ইস্যুটা এবং ইসরায়েল কিন্তু আরব এবং অনারব যে মুসলমান যে বিশ্ব বলে আমরা যেটাকে মনে করি, অন্তত 57টি রাষ্ট্র, এটাকে অত্যন্ত একটা সেন্সিটিভ ইস্যু, এবং এই বিষয়টা কিন্তু পূর্বপর যে যারা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন তারা কিন্তু বিষয়টাকে বুঝতে পেরেছিলেন, যার ফলে 1995 সালে মার্কিন কংগ্রেসে আইনটি পাশ হওয়ার পরও কিন্তু তারা নানানভাবে সেটি সময়ক্ষেপণ করে গেছেন, কারণ তারা এই সেন্সিটিভিটিটাকে তারা রিয়েলাইজ করতে পেরেছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের আজকের ঘোষণার ফলে যে বিষয়টা হবে যে এক ধরনের আরব এবং মুসলিম বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আপাত এক ধরনের আইসোলেশন অবস্থা তৈরি হতে পারে, বাংলাদেশ থেকে শুরু করে আরব বিশ্বে বা কোনো মুসলিম বিশ্বের কোথাও যদি আমরা যে পপুলার সাপোর্ট যেটা বলে, এই ঘোষণার পিছনে কিন্তু পপুলার সাপোর্ট পাওয়াটা খুব মুশকিল। সুতরাং এটি একটি খুব ভালো ডিপ্লোম্যাটিক মুভ হয়েছে বলে আমার কাছে মনে হয় না।
ধন্যবাদ সৈয়দ ইফতেখার আহমেদ। আমরা কি একটু জাতিসংঘের মহাসচিবের বক্তব্য শুনতে পারি?
আমিও সেটা ভাবছিলাম, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস এর বক্তব্য শোনা যাক।
I will do everything in my power to support the Israeli and Palestinian leaders to return to meaningful negotiations.
পোপের মতো একই বক্তব্য দিলেন গুটেরেস, তিনিও বললেন যে এটা নেগোসিয়েশনের মাধ্যমে যেন সমাধান করা হয়। তো নেগোসিয়েশনের পথ কতটা বাকি খোলা রয়েছে ডক্টর ইফতেখার?
নেগোসিয়েশনের পথটা যদি প্যালেস্টাইনের অবস্থান থেকে চিন্তা করা হয়, আসলে তাদের জন্য নেগোসিয়েশনের পথগুলি ক্রমশই সংকুচিত হয়ে আসছে। আমরা যেটা দেখছি যে পূর্ব জেরুজালেম, প্যালেস্টাইন সবসময় বলে আসছে যে এই জায়গাতে যত ইসরায়েল তার বসতি বিস্তার না করে, কিন্তু সেখানেও ইসরায়েল তার বসতি ক্রমশই বিস্তার করে যাচ্ছে, এবং আজকের যে ঘোষণার ফলে প্যালেস্টাইন সেখানে বলতে পারে যে তাহলে আমরা আসলে কি বিষয় নিয়ে আসলে কথা বলবো, কারণ আমাদের তো আমাদের স্পেসটা তো ক্রমশই সংকুচিত হয়ে আসছে। এবং যে বিষয়টা দাঁড়ায় গেল এর ফলে যে আসলে যে আলাপ আলোচনার পথটা প্যালেস্তাইনের জন্য অত্যন্ত ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সে আলোচনা চলছে এবং যে কথাগুলি আজকে প্যালেস্তাইনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দীর্ঘ আলোচনার ফলটা কোথায় বা রেজাল্টটা কি হচ্ছে। সুতরাং এই মুহূর্তে বিষয়টা এক ধরনের মানে সংঘাতময় অবস্থানের দিকে ঠেলে দিয়েছে এবং ইন দ্য মিনটাইম আমরা যেটা দেখছি যে আরব বিশ্বসহ মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভও ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এবং প্যালেস্তাইনে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বহু লোক হতাহত হয়েছে।
আমরা একটু আগে আনিস আহমেদের খবরেই শুনলাম যে আরব বিশ্বের বিভিন্ন স্থানে এটা নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আচ্ছা, আমরা একেবারে এই বিষয় নিয়ে যারা গবেষণা করেন বিশেষজ্ঞের মতামত আপনার ডক্টর ইফতেখার আহমেদ আপনাকেও একজনের মতামত শোনাতে পারি। এই ব্রুকিংস ইনস্টিটিউট, আপনি জানেন ওয়াশিংটন ডিসির থিঙ্ক ট্যাঙ্ক একটি বড় ব্রুকিংস ইনস্টিটিউটের খালেদ এল গিন্ডি নামে একজন বিশ্লেষক আছেন, তার ছোট্ট করে একটি বক্তব্য শোনাচ্ছি আপনাকে।
দি প্যালেস্তিনিয়ান পাবলিক উডেন্ট অ্যালাউ ইট, সো এনি প্যালেস্তিনিয়ান লিডার হু ট্রাইস টু আই থিঙ্ক উড বি থরোলি ডিসক্রেডিটেড ইন দি আইজ অফ হিজ পিপল। আই ডু থিঙ্ক দ্যাট ইট ইজ দি এন্ড অফ অ্যান আমেরিকান লেড পিস প্রসেস।
আপনি যেটি বললেন যে আসলে সমঝোতার দ্বার অনেকটা মানে সংকুচিত হয়ে এসেছে, এই ভদ্রলোকের বক্তব্য একই রকম মনে হচ্ছে যে আমেরিকান লিড পিস প্রসেসটা একেবারে মানে কমে যাচ্ছে,
কমে যাচ্ছে, আর ফিলিস্তিনি জনগণ এটা কোনোমতেই মেনে নেবে না বলে মনে হচ্ছে। আপনি কি বলেন?
ফিলিস্তিন নয়, যে জেরুজালেম প্রশ্নে যতগুলি মুসলিম প্রধান রাষ্ট্র এবং এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে মুসলিমরা বাস করেন তাদের একটা অন্যরকম মানে সেনসিটিভিটি রয়েছে, সেটা হচ্ছে যে তারা কোনো অবস্থায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেখতে রাজি নয়। এবং এই যে বিষয়টা, কারণ এই পিপলস এর পারসেপশনটার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত এবং এবং পাশাপাশি যে সমস্ত ফিলিস্তিন যে ব্যাপারটা রয়েছে, ক্রমশই কিন্তু তাদের ভূমি সংকুচিত হয়ে যাচ্ছে এবং এই সংকুচিত হওয়ার ফলে যে আজকে যে একটা শান্তির যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং মোটামুটি দুরাষ্ট্র যে সমাধানের পথটা দাঁড়িয়েছিল, তো আজকে যেটা মনে হচ্ছে যে জেরুজালেমকে রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতির ফলে এই শান্তিপূর্ণ উপায়ে দুই রাষ্ট্রের সমাধানের পথটা অনেকটাই এই মুহূর্তে জটিল হয়ে গিয়েছে।
নেথান ডিয়ামেন্ট, যিনি হচ্ছেন একজন অর্থোডক্স ইউনিয়নের প্রতিনিধি, তিনি এ সম্পর্কে স্কাইপের মাধ্যমে বলেছেন,
The announcement by President Trump today and the start of the process towards relocating the embassy sends a very important message to the Palestinians and the others, which is if you stay on the sidelines, things are not going to stay status quo. You're actually going to lose ground. So that it's really in your interest to find ways to, first of all, stop things that are undermining of a peace, potential peace process.
এতগুলো যে সাউন্ড বাইট শুনলাম তার ভিতরে একটু ভিন্ন মত পোষণ করেছেন। তিনি আশা করছেন যে এটা এই সিদ্ধান্ত যদি প্যালেস্টিনিয়ানরা মেনে না নেয় তাহলে তারা কর্নার্ড হয়ে যাবে।
হ্যাঁ, আর তিনি যেটা বলছেন যে সবাইকেই এই অংশ এই শান্তি প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। ডক্টর ইফতেখার,
এই মুহূর্তে প্যালেস্তাইনে যে নেতৃত্ব রয়েছেন তাদের পক্ষে আসলে মেনে নেওয়া এটা সম্ভব নয়, কারণ তাদের জনগণের কাছে এক ধরনের জবাবদিহিতে আছে এবং প্যালেস্তাইনের জনগণ সেটা পছন্দ করছে না। এবং প্যালেস্তাইনের থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে, আমরা দেখেছি মাহমুদ আব্বাস মার্কিন যুক্তরাষ্ট্র যাতে এই সিদ্ধান্ত না নেন, এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে কথা বলেছেন এবং প্যালেস্তাইন চেষ্টা করেছে মার্কিন প্রশাসনকে প্রভাবিত করবার যাতে এই ধরনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না নেন। সুতরাং এবং এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে প্যালেস্তাইনের পক্ষে আসলে এই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে তাদের পক্ষে বা তাদের নেতৃত্বের পক্ষে এগোনো মুশকিল এবং আরব বিশ্ব থেকেও তারা এই প্রশ্নে কোনো সমর্থন পাবে না। সুতরাং সার্বিকভাবে পরিস্থিতিটি জটিল এবং এই ধরনের পরিস্থিতির কিন্তু সুযোগ নেয় বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলো এবং হয়তো কিছুদিনের জন্য হলেও আপনার বিশেষ করে ইরান বা অন্যান্য রাষ্ট্র এই বিষয়টাকে নিয়েও মধ্যপ্রাচ্যে এক ধরনের রাজনৈতিক প্রভাবের চেষ্টা করবে এবং এর ফলে একটা জটিল পরিস্থিতি আলটিমেটলি মধ্যপ্রাচ্য যাচ্ছে, জটিল পরিস্থিতির দিকেই যাচ্ছে।
আমাদের মনে হয় শেষ করতে হবে, হাতের সময় বেশি নেই।
হ্যাঁ, একটা কথা বলি, আমার জেরুজালেমে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং সেখানে ডক্টর ইফতেখার আপনি একবার বলছিলেন যে তিনটি ধর্মের যে কর্নার স্টোন, সেখানে সত্যি একটা অদ্ভুত অনুভূতি হয় জেরুজালেমের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময়, বিশেষ করে ওল্ড সিটি যেটা জেরুজালেমের, আপনি মুসলিম কোয়ার্টার দিয়ে যাচ্ছেন, তারপরে ইহুদি কোয়ার্টার দিয়ে যাচ্ছেন এবং খ্রিস্টান কোয়ার্টার দিয়ে যাচ্ছেন, সত্যি একটা আশা করি যে সেখানে সত্যি শান্তি ফিরে আসবে। ডক্টর ইফতেখার আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য।
আপনাদেরকে অনেক ধন্যবাদ।